اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر غفر له ما تقدم من ذنبه. وقال أيضا: ليلة القدر خير من ألف شهر. أو كما قال النبي صلى الله عليه وسلم. بزرگان محترم، اس کے اکوش رمضان তার মানে আজকে দিন সহ আর 9টা কি 10টা রোজা বাকি আছে। রমজান শুরু হইতে হইতেই শেষ হয়ে যায়, এই জন্য খুব সতর্ক থাকতে হবে, রমজানটা আমরা কাজে লাগাইতে পারি। যার জন্য দুই মাস আগের থেকে দোয়া করা হল সেটা এখন আমাদের উপরে বিদ্যমান, আর 9-10 দিন আছে। এই 9-10 দিনের মধ্যে যদি মাগফিরাত না হয়, দোজক থেকে মুক্তি না হয়, তো আমাদের মতো হতভাগা আর কেউ নেই, আর কেউ নেই। এই জন্য এই কটা দিন ইবাদত বন্দেগি তুলনামূলক বাড়ায় দিতে হবে, লাইলাতুল কদর খুঁজতে হবে। এই উম্মতের হায়াত কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আমল দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় যে আমরা আগের উম্মত থেকে অনেক আগে বেড়ে যাব। তার কিছু আমল তো এই লাইলাতুল কদর, যে হাজার মাস ইবাদত করার থেকেও উত্তম। এই উত্তম আপনি আমি বলি নাই, স্বয়ং রব্বুল আলামিন বলছেন তিনি উত্তম কইলে কত উত্তম, এটা আমাদের ধারণার বাইরে, ধারণার বাইরে। তো কিছু ইবাদত আল্লাহ এই লাইলাতুল কদরে রাখছেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত প্রথম আসমান থেকে বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি হাজত আছে, জরুরত আছে, প্রয়োজন আছে পেশ করো, আমি তোমাকে দেওয়ার জন্য আস। অন্য সময় আপনি আমি ডাকি আল্লাহকে, কেমন জন্য আল্লাহর দরজার কড়া নাড়াই, আল্লাহ আমাকে এই দাও সেই দাও। আর এই রাত্রে স্বয়ং রব্বুল আলামিন আপনার আমার কড়া নাড়াইতেছেন, আমি রহমতের ভান্ডার নিয়ে আসছি, যা যা লাগে নিয়ে নাও। এটা কোন রাত? যে রাত্রে লওহে মাহফুজ থেকে কোরআন কারিমের একটা কপি প্রথম আসমানে নাজিল করা হয়েছিল, সেই রাতকে বলা হয় লাইলাতুল কদর, মর্যাদার রাত, ফজিলাতের রাত। কদর মানে ফজিলাত। লওহে মাহফুজ থেকে গোটা কোরআন 30 পারা প্রথম আসমানে আসছে, সেখান থেকে দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে যখন যতটুক প্রয়োজন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, 23 বছরে কমপ্লিট, একবারে করেন নাই, একবারে করেন নাই। একবারে না করা এই লাভ হয়েছে, কোরআন নাজেল হওয়া শেষ, হাজার হাজার হাফেজে কোরআন তৈরি হয়ে গেছে, অল্প অল্প নাজেল হয়েছে, অনেক লোক মুখস্থ করছে, আমার একটু নাজেল হয়েছে, অনেক লোক মুখস্থ করছে। আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজ বানিয়ে দিতেছে, যার ধারা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ রয়ে গেছে, যাদের ওসিলায় আল্লাহ দুনিয়াকে টিকায় রাখছে, টিকায় রাখছে লক্ষ লক্ষ। এক জামানা ছিল কোন অন্ধ লোক দেখলে মানুষ হাফেজজি কয়ে ডাকতো, হাফেজজি কেমন আছে। সেই জামানায় অন্ধ মানে হাফেজ, কোন অন্ধ এমন পাওয়া যেত না যে কোরআনের হাফেজ না, ওদের ব্রেন খুব ভালো থাকে, কারণ ব্রেনের যে ফিতা এটা যাদের চোখ আছে, চোখের রাস্তা দিয়ে অনেক দৃশ্য দেখে, দেখে ফিতাগুলো ঘুরে ফেলে। এখন আর কোরআন শরীফ মুখস্থ করতে গেলে ওই ফিতার মধ্যে দেখা নেই, কিন্তু অন্ধ সে এত চোখের রাস্তা দিয়ে বেরোনে কিছুই ঢোকে না, পুরা ফিতা খালি, পুরা ফিতা খালি, যা শোনে মুখস্থ হয়ে যায়। অনেক মাদ্রাসায় অন্ধ হাবেশাবাস ছাত্র করতেছে, আজীব কুদরত, আল্লাহ তাআলা আজীব কুদরত। আসল তো কোন মানুষ হেফজ করতে পারে না, এটা আল্লাহ যে এই হেফজের প্রসেসকে অবলম্বন করে আল্লাহ দয়া করে তার কলবে এটা ফিট করে দেন, কোনো মানুষ পারে না। আপনি তো চটি বই মুখস্থ করেন না, চটি বই এক মাসও রাখতে পারবেন ভুলে শেষ, আর এত বিশাল কিতাব এটা সে আজীবন মনে রাখতেছে। কম্পিউটারের মতো তার থেকে ভালো, কম্পিউটারে বেরোতে তো সময় লাগে, কম্পিউটার টিপ দিলে কি আস, ওটা আসতে ফাইল খুঁজে বের হইতে সময় লাগে, হাবের সাথে তো সময় লাগে না, একটা কোথায় অবক্ষান, একটা কোথায় অবক্ষান। কম্পিউটার থেকে মানুষের ব্রেন, মানুষের কাল অনেক গতি সম্পন্ন। আল্লাহ বসাই দেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন আমার দায়িত্ব এই কোরআন তোমার সেনায় বসাই দেওয়া এবং তোমার জুবানে তেলাওয়াত করাই দেওয়া। কোরআন হল আসল পরশমণি, এই কোরআনের সোয়ায় যে আসবে আল্লাহর কাছে সে দামি হয়ে যাবে। কোরআন যার সিনায় থাকবে এই লোক দোজকে জ্বলবে না, অর্থাৎ দোজকে যাবেই না, কোরআন আগুনে যেতে পারে না। এখনো দেখবেন পত্রপত্রিকা আসে, অমুক দোকান পুড়ে গেছে, সব মাল ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু ওইখানে একখান কোরআন শরীফ ছিল এটা জ্বলে নেই। বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন আল্লাহর কালাম, কত লোক যে এটা পড়ে মুসলমান হয়ে গেছে, যেই পড়ছে হেদায়েত তালাশ করার জন্য সে মুসলমান হয়ে গেছে। বিভিন্ন দেশে এই ধর্মগ্রন্থের কনফারেন্স হয়েছে, ধর্মগ্রন্থের সব কিতাব থেকে পড়া হবে, 10-20 মিনিট করে সময় দিছে, সবাই পড়ছে, 10-20 মিনিট পড়ছে। কিন্তু কোরআন যে পড়তে আরম্ভ করছে 1 ঘন্টা পড়ছে, কারণ যে লোকটা ওয়ার্নিং দিবে তোমার টাইম শেষ, এর আকল গায়েব হয়ে গেছে, এর ব্রেন কাজ করতেছে না, সে আকল শূন্য হয়ে গেছে। তার নামে মামলা করা হয়েছে, যিনি আইন ভঙ্গ করছেন, 10 মিনিট পরে বেল বাজানোর কথা উনি বাজায় নাই, কিন্তু বিচারকের সামনে যখন বলছে স্যার আমার ব্রেন কাজ করে নাই, কখন 10 মিনিট গেছে, কখন আধা ঘন্টা গেছে, কখন 1 ঘন্টা গেছে, আমি কিছুই বলতে পারবো না। এবং সেই তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। এমন এক জিন্দা কিতাব কোরআনে কারিম। এই কোরআনে কারিম লাইলাতুল কদরে নাজিল হয়েছিল, লাইলাতুল কদরটা কোরআনের একটা সোয়া পাইছিল, টাচ স্পর্শ পাইছিল। এই টাচ পাওয়ার কারণে তার এত ফজিলত হয়ে গেছে, এত ফজিলত। এখন যদি কেউ এটা সিনায় বসাইতে পারে যতটুক পারে, পুরা পারলে তো সবচেয়ে ভালো, পুরা কোরআন শরীফ ইয়াদ করতে পারা, দেখে পড়তে পারা, এত ফরজে কিফায়া, ফরজ না। ফরজ হল যতটুকু না হলে নামাজ পড়া যায় না, অতটুকু ফরজ আইন, অতটুকু ফরজ আইন। তো বলতেছিলাম লাইলাতুল কদরে সোয়া লাগছে, তা এই ফজিলত, সেটা সোয়া না, এইটা যদি কলমের মধ্যে থাকে, এইটা যদি আমলের মধ্যে থাকে, সে কিভাবে তো চোখে যাবে। আল্লাহ নিজ দয়ায় কোরআনের সুপারিশে তাকে মাফ করে ফ্রেশ করে জান্নাতে পৌঁছাই দিবে। এই আমরা যে রমজানে তারাবি পড়তেছি, কোরআন শুনতেছি, হাদিস আসছে এই কোরআন সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি ক্লান্ত ছিল, আমার মহাব্বতে আমাকে শোনার জন্য দাঁড়াইছিল, আজকে আমার সুপারিশ তার জন্য কবুল করো, নতুবা আমাকে তোমার কালাম থেকে বাদ দিয়ে দাও। তো যেটা আল্লাহর কালাম হয়ে আছে এটা আবার বাদ দিবে কেন? এই কোরআনের সাফাতকে, কোরআনের সুপারিশকে আল্লাহ গ্রহণ করবেন এবং সেই লোকরে মাফ করে দিবে। এই জন্য শেখার দরকার, শিখতে চেষ্টা করা দরকার। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাচ হয়, ধরেন 40 দিনের একটা ব্যাচ হয়, মাগরিবের পরে, ইশার পরে, এইসব ব্যাচে আমাদের শরীর হওয়া দরকার, হয়ে শিখতে চেষ্টা করা দরকার। আপনি পারলেন কিনা এটা আল্লাহ দেখবেন না, আপনি এর জন্য ত্যাগ তিতিক্ষা কুরবানি চেষ্টা করেছিলেন কিনা এটা দেখবেন। ইয়াবাম ওরা ইয়ানা ইয়াবাম জুস্ত জুয়ে মিকুনাম হাসেল আয়াদ ইয়ানা আয়াদ আর জুয়ে মিকুনাম। এক আল্লাহর অলি বলতেছে আমি চেষ্টা করে যাব, আমার জিন্দগিতে আমি চেষ্টা করে যাব আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাই আর না পাই আমি দোয়া করে যাব, আল্লাহর কাছে দোয়া করে যাব। এটা বান্দার দায়িত্ব এটুকু। তো যাই হোক, এই রাত্রে কোরআন নাজিল হয়েছিল, কোরআনের সওয়াতে এই ফজিলত হয়ে গেছে। আগের উম্মত থেকে অনেক আগে চলে গেছি আমরা, আগের উম্মত 500 বছর হায়াত পাইছে, তার আগে 1000 বছর হায়াত পাইছে। আমরা তো লাইলাতুল কদর দিয়ে এবং জুমার দিনে কিছু আমল আছে, জুমার দিনে প্রত্যেক কদমে কদমে, হ্যাঁ প্রত্যেক যে কদম রাখলেন তাতে 1 বছর নামাজের সব আর 1 বছর রোজা রাখার সব। তো এই সবের দ্বারা এই উম্মত আগের উম্মত থেকে অনেক আগে বেড়ে যাবে, অনেক আগে বেড়ে যাবে। এই জন্য এই উম্মত দুনিয়াতে আসতে শেষে কিন্তু বেহেশতে যাবে সবার আগে, দুনিয়াতে আসতে সবার শেষে, আর হাশরের ময়দানে জান্নাতে যাবে সবার উপরে। আল্লাহ, এই কদরের রাত্রে যারা ইবাদত বন্দিগিতে থাকে, জিব্রাইল আলাইহিসসালাম লক্ষ লক্ষ ফেরেশতার জামাত নিয়ে আল্লাহর হুকুমে দুনিয়াতে আসেন, আসে যারা ইবাদতে আছে, কয়েকটা ইবাদত করা যায়, নামাজ পড়া যায় নফল নামাজ যে কোনো সূরা দিয়ে, কোরআন তেলাওয়াত করা যায়, জিকির করা যায়, মুনাজাত করা যায়, এই 4টি ইবাদত করা যায়। তবে এটা একা একা করতে হবে, দলবদ্ধভাবে করলে সুন্নতের খেলাফ, এটা কবুল হবে না, এটা কবুল হবে না, একা একা করতে হবে। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, জিকিরের মধ্যে দোয়া আছে, বিভিন্ন দোয়া আছে, ইস্তেগফার আছে, দুরুদ শরীফ আছে, এগুলো সব জিকিরের মধ্যে আছে। আর আল্লাহর কাছে চাওয়া, চাওয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। এইভাবে এই রাতটা কাটাইতে হবে। লাইলাতুল কদরটা কোন কোন দিন হয় এটা আল্লাহ নিজের জিম্মায় রাখছেন, এটা আল্লাহ তাআলা ফিক্সড করেন নাই, নিজের দায়িত্বে রাখছেন। রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাত্রে তিনি এটা দিতে পারেন। এই গত রাত গেল 21-এর রাত, এই রাত্রে হইতে পারে। বুখারী শরীফের হাদিস আছে, একবার 21-এর রাত্রে হল, সেদিন বৃষ্টি হয়েছিল এবং নবীজি নামাজ পড়াইলেন, কপালের মধ্যে বালু পানি কাদা লেগে গেছিল নাকের মধ্যে। লাইলাতুল কদর রাত্রে বৃষ্টি হয়, আবহাওয়া মধ্যম থাকে, না গরম না শীত, কতগুলো আলামত আছে। তো যে কোনো বেজন রাত্রে হইতে পারে, এটা আল্লাহ তার ইচ্ছার উপরে রাখছেন কোন বছর কোন তারিখে দিবেন। এই জন্য আমাদের সবগুলো বেজন রাত্রে ইবাদত করা দরকার, সবগুলো। বিশেষ করে অধিকাংশ বছর, অধিকাংশ বছর আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে থাকেন সাতাশের রাত্রে, অর্থাৎ ২৬ রোজার দিনগত রাত্রে। ২৬ রোজার দিনগত রাত্রে এটা দিয়ে থাকেন। অনেক সাহাবি কসম খেয়ে কইছেন যেটা ২৭ তারিখের রাত্রে হয়, আর অন্য অন্য তারিখে হয় সেটা কম, কসম খেয়ে কইছেন। এই লাইলাতুল কদর এই রাত্রে বলতেছিলাম ফেরেশতারা, লক্ষ লক্ষ ফেরেশতারা আসে, আসে যাদেরকে ইবাদতে পায় তাদেরকে সালাম করে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সালাম করে, এবং তাদের সাথে মুসাফা করে। বলা হয়েছে এটা বুঝবো কেমনে, আলামত কি? আলামত হলো এই, তখন সেই লোকটার চোখ দিয়ে অঝরে পানি আসতে থাকে, সেও বলছে না আমার এত কান্না আসতেছে কেন, কান্না আসতেছে কেন, কিন্তু তার চোখ দিয়ে পানি আসতে থাকে। আলামত ফেরেশতার সাথে তার সালাম মুসাফা হয়েছে। তো এই রাতটা পাওয়ার সবচেয়ে বড় পদ্ধতি হল এতেকাফ। শেষের দশকে বিছানা নিয়ে মালিকের দরবারে পড়ে থাকা, বিছানা পত্র নিয়ে মালিকের দরবারে পড়ে থাকা, আর বেরোবো না। শুধু উজু ইস্তেনজার জন্য বেরোতে পারে, আর খানা পৌঁছানোর লোক না থাকলে খানা আনার জন্য যেতে পারে, এইছাড়া আর কারোর গোসল ফরজ হলে সে বেরোতে পারে। এই তিন রকম বের হওয়া ছাড়া আর বের হওয়ার কোন রাস্তা নেই। বেরোইলে ওটা সুন্নতে মুয়াক্কাদা এতেকাফ থাকবে না, নফল এতেকাফ হয়ে যাবে। এতেকাফ হবে নফল, কিন্তু ফজিলত বেশি কোনটা? সুন্নতে মুয়াক্কাদা। সেখানে এই তিন জরুরত আছে, উযু ইস্তেনজার জন্য গেছে, খানা পৌঁছানোর কোন লোক নেই, খানাটা নিয়ে আসছে, লোক নেই যার, আর যদি আল্লাহ না করুক কারণ গোসল ফরজের জরুরত হয়, ফরজ গোসলের জরুরত হয়, ফরজ গোসলের জরুরত হয়, সে বের হয়ে যায় চটপট গোসল করে আসে, এছাড়া এখানে থাকতে হবে। এই থাকাটাই ইবাদত, কোন ইবাদত করলে তো ডবল, কোন ইবাদত না করলেও আল্লাহ কি দিবেন, শুধু ঘুমাই রইল ইবাদত আছে, তারও লাইলাতুল কদর মিস হবে না, তারও লাইলাতুল কদর মিস হবে না, ঘুমাই রয়েছে। এমন এক জিনিস এটা যে এই লোকের লাইলাতুল কদর মিস হবে না, আর দু চারটে লাইলাতুল কদর পাইলে আগের উম্মত থেকে অনেক আগে চলে যাবে। আল্লাহ এত ফজিলত এই উম্মতকে দান করেছে। তো এই জন্য প্রত্যেক মসজিদে কিছু লোক এতেকাফে বসা জরুরি করা হয়েছে, কেউ না বসলে সবাই গুনাহগার হয়ে যায়, কিছু লোক বসলে সবাই মাপ পেয়ে যায়, ফজিলত পায় না মাপ পায়, আর ওইগুলো ওই লোকগুলো ফজিলত পায়। এখন তো শরিয়াত আসবে কোরআন সুন্নাহ থেকে, শরিয়াত কোত্থেকে আসবে? কোরআন সুন্নাহ থেকে। এখন শরিয়াত আসতেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শরিয়ত আসতেছে, শরিয়ত থেকে তামাশার বস্তু বানানো হয়েছে। এই দাজ্জালের বাহিনী ইহুদিদের আখড়া, এখানে বসে এক এক ফর্মুলা দিচ্ছে, সব গলত, সব গলত, একটাও সই। তাদের সাথে ইসলামের মূল ব্যবধান কোথায়, পার্থক্য কোথায়? তারা বলতে দেবে সাংঘাতিক শব্দের আবক, সাংঘাতিক। আর ইসলাম বলতেছে যে কোন সংক্রামক ব্যাধি ইসলামে নেই। আপনি মানবেন না, আপনার ইমান নষ্ট হয়ে আপনি তাদেরটার উপর ইমান আনবেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আপনার ইমান বাতিল। মানতে হবে সংক্রামক নেই, কারণ হইলে আল্লাহর হুকুমে হবে। এইটা কোন সংক্রামক না, এটা ইচ্ছা করে আর একজনের উপরে হামলা করতে পারে না। এই মৌলিক মতবিরোধ এই জায়গাটায়, এই মতবিরোধের কারণে তারা আমাদের শরীয়তকে নষ্ট করে দিচ্ছে, নামাজ নষ্ট করছে, রোজা নষ্ট করছে, এতেকাব নষ্ট করছে, সব বিগড়াই দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা দাজ্জালের বাহিনী, দাজ্জালের বাহিনী এরা। তারা মেডিকেল সায়েন্সের দোহাই দিয়ে, মেডিকেল সায়েন্সের দোহাই দিয়ে আমাদের ইবাদত গুলো নষ্ট করে দিছে, আমাদের ইবাদত গুলো খেলোনা বানাই দিছে, তামাশা বানাই দিছে, যে একরকম করলে হলো। হাদিস কোরআনে থাকতে হবে না? নামাজ নষ্ট করছে কিভাবে? যে 3 ফুট দূরে দূরে দাঁড়াও আর 1 কাতার গ্যাপ দিয়ে দাঁড়াও। এইটা যদি মানব জীবনে কোন জরুরি কিছু হইতো, 3 ফুট গ্যাপ দিয়ে দাঁড়াইতে হবে, তাহলে আল্লাহর হাবিব অবশ্যই বলে যেতেন। মানব জীবনে জরুরি অথচ তিনি বলে যান নাই, এটা আপনি দেখাইতে পারবেন? সব তিনি বলে গেছেন, এক এক ব্যাপারে কয়েকটা হাদিস কেন, বিপদের সময় ওটা কাজে লাগবে, এক এক ব্যাপারে কয়েকটা হাদিস কেন। আমরা একামত দেই 2-2 বাক্য একসাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম দেয় না? আরব দেশে দেয় কিরকম, একবার একবার, দুটো হাদিস আছে। আমাদের আবু হানিফা রহমাতুল্লাহ ব্যাখ্যা করছে মূল হলো এটা 2-2 বার। আর ওটা হলো যদি সময় শর্ট হয়ে যায়, তোমার গাড়ি ছেড়ে দেয়, বিমান ছেড়ে দেয়, তখন ওইটা ঠেকারটাও বলে দিছে। অনেকে না বুঝে ওই ঠেকারটা নর্মাল টাইমে নিয়ে গেছে, বুঝলেন? এই জন্য হানাফি মাজহাবের উপরে কোন মাজহাব নেই, যুক্তি শরীর শরীয়তের দলিলের আলোকে হানাফি মাজহাব সবচেয়ে মজবুত, সবচেয়ে মজবুত। আমি বুঝাইতেছিলাম যে 2 রকম কেন, বিপদের সময় ওইটা, বিপদের সময় ওইটা। নবীর উযুতে 3 বারও ধুইছেন হাত মুখ, 2 বারও ধুইছেন, 1 বারও ধুইছেন, কেন? যদি কোন সময় অল্প পানি পাও তখন কি তুমি তায়াম্মুম করবা? 1 গ্লাস পানি পাওয়া গেছে, তায়াম্মুম করবা না? শুধু ফরজটুক 1 বার দূর দাও, চেহারা দাও, হাতের কবজি পর্যন্ত দাও, আর মাথা মশাই করতে তো পানি লাগে না, আর পাও দাও, 1 গ্লাস পানি দিয়ে উজু করা যায়। এটা বোঝানোর জন্য তিনি 1 বার 1 বারও ধুইছেন, অর্থাৎ আমাদের যা যা জরুরত পড়বে তা তিনি কোন না কোন ভাবে বলে দিয়ে গেছেন। নামাজে 3 ফুট দূরে দাঁড়াইতে হবে, এটা যদি কোন জরুরতের মধ্যে পড়ত এটাও তিনি হাদিসে বলে দিয়ে দিতেন, এটা বিশ্ব স্বাস্থ্যের জন্য রেখে দিতেন না, এটা থাক, এটা বিশ্ব স্বাস্থ্যওয়ালা বলে দিবে, তাদের জন্য রাখতেন না, তিনি বলে দিয়ে দিতেন। আমার 1 কাতার ভাগ দিয়ে দাঁড়াইতে হবে, এটা যদি কোন মশলা হইতো, শরীয়ত হইতো, আল্লাহ রসুল বলে দিয়ে যেতেন বা নিজে কোনো সময় দেখাই দিয়ে যেতেন, দেখান নাই। এই করে আমাদের নামাজ বরবাদ করছে, নামাজকে তামাশা বানাই দিচ্ছে। এখানে একজন ওইখানে একজন কি নামাজ তো তামাশা, শরীয়তকে তামাশা করা নিষেধ। ইত্তাখাযু দীনাহুম লাইবা ওয়া লাহবা, এই আয়াত ইহুদিদের ব্যাপারে নাযিল হয়েছে, তারা তাদের শরীয়তকে তামাশার বস্তু বানিয়ে নিয়েছে। আজকে আমরাও বিশ্ব স্বাস্থ্যকে মানতে দেয় আমাদের শরীয়তকে তামাশার বস্তু বানিয়ে নিয়েছে। রোজা বরবাদ করছে কেমনে, আগে রমজানে বহুত লোক মাশাআল্লাহ ইফতার করত মসজিদে, কোথায় ইফতার করত, এবং সেখানে ইফতার করার আগে একটা দোয়া হইত, কান্নাকাটি করে কি হইত। এখন ওই সংক্রামক কয়ে রোগ সমাগম নিষেধ কয়ে ওই ইফতারি কি করে দিছে, রোজা কমজোর হয়ে গেল। ইফতারের টাইমে দোয়া কবুল হয় সে দোয়াটা করতে দিচ্ছে না। আরে ইনফরাদের দোয়া তো কবুল হওয়ার কোন গ্যারান্টি নেই, বলতো আমরা ঘরে কবুল দোয়া করব, আল্লাহ তো সব জায়গায় আছে, সব জায়গার দোয়া সরেন, এটা ঠিক। কিন্তু হাদিসে একত আছে যে ইনফরাদি দোয়ার গ্যারান্টি নেই, কিন্তু তোমাদের সম্মিলিত দোয়া করো, এটা আল্লাহ অবশ্যই কবুল করেন, এটা ফেরত দিতে আল্লাহ তাআলা শরম বোধ করেন। এটা পাইবেন কোথায়? এটা তো তারা নষ্ট করে দিচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দোয়াটা নষ্ট করে দিচ্ছে। এতেকাপ নষ্ট করছে কেমনে, আপনারা এই মহল্লা থেকে 20 জন বসলেন, তার কি ক্ষতি, কিন্তু না 5 জনের বেশি বসতে পারবে না, 5 জনের বেশি বসতে পারবে না। কেন 10 জন বসলে তোমার কি ক্ষতি, আল্লাহর ঘর সে আল্লাহর থেকে মাগফিরাতের জন্য যে কজন পারে বসবে, তোমার কি। কিভাবে আমাদের শরীয়তকে নষ্ট করছে, শর্ত লাগাই দিছে, মসজিদ কার বাপের সম্পত্তি, আল্লাহর ঘরে যে কেউ থাকতে পারে এতে কাপের নিয়ে। ঈদের নামাজ নষ্ট করছে কি, যদি কারো মাঠ থাকেও মাঠে পড়তে পারবে, অথচ মাঠে পড়ার শূন্য, ঈদের নামাজ মসজিদে পড়তে। আর সৌদি তো আরো হতভাগা, এরা ইহুদিদের নির্লজ্জ কেনা গোলাম, এরা ওই দিন দিচ্ছে কারফিউ, ঈদের দিন দিচ্ছে কি, বাড়িতে ঈদের নামাজ পড়ে দেবো। আরে ঈদের নামাজ বাড়িতে পড়া যায়, ঈদের নামাজ বাড়িতে পড়া যায়, ঈদ হলো না জানাজা হলো কি হলো, এটা সবচেয়ে হতভাগ। খোঁজ নিয়ে দেখেন এগুলো মুসলমান মায়ের সন্তান না, এগুলো সব ইহুদি মায়ের সন্তান। যত রাজতন্ত্র আছে এদেরকে ইহুদিরা সুন্দর সুন্দরী মেয়ে উপঢৌকন দেয়, ইহুদিরা তাদের ঘরের ভিতরে সুন্দরী মেয়ে এইভাবে ঢুকাই দেয়। এই ইয়াসির আরাফাত সারা জীবন ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করে গেছে, কিন্তু ওর প্রাইভেট সেক্রেটারি কে ছিল, যাকে পরে বউ বানায় নিয়েছিল, কে ছিল, একটা ইহুদি। ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করতেছে আর তার ফাইল হলো ইহুদির কাছে, আন্দোলন হবে দিব না। এই দত্তরাজা বাচ্চা দেখেন আরব দেশে সবগুলোর ঘরের মধ্যে তারা ইহুদি মহিলা ঢোকাই দিচ্ছে, সেইগুলোর থেকে যে সন্তান জন্ম নিচ্ছে তারা সৌদিকে ধ্বংস করতেছে, সমস্ত মহিলা নামাই দিছে, ড্রাইভার বানাই দিছে, সিনেমা হল শহরে শহরে ব্যাপক করে দিছে, সমস্ত সেলসম্যান সব মহিলা, আর কনসার্ট নাচ গান ব্যাপক করে দিছে। এবং তেলে লাভ হচ্ছে না বলে এখন সে টাকা পয়সা বিনিয়োগ করছে হলিউডে, হলিউডে বিনিয়োগ করছে। এই কাজ যে করতেছে কি মুসলমান মায়ের সন্তান না ইহুদি মায়ের সন্তান, তালাশ করেন দেখবেন নিশ্চিত ভাবে প্রমাণ হবে। ওই যে ইহুদি হাদিয়া পাইছিল তার বাপে, ওই ইহুদি মায়ের থেকে এই সন্তান জন্ম নিচ্ছে। সে ইসলামের কোন তোয়াক্কা করে না, ইসলামের বারোটা বাজুক তার টাকার দরকার। এই হল দুনিয়ার অবস্থা। এই জন্য ইহুদিদের পাক্কা গোলামেরা, আর ওদেরকে দেখতেছে আমাদের অন্য বাকি মুসলমানরা, দুনিয়ার বাকি মুসলমানরা এদেরকে ফলো করতেছে আর তারা ইহুদিদের পাক্কা গোলাম। এইভাবে আমরা ধ্বংস হইতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অথচ এই লকডাউন সম্পর্কে গতকাল এক পত্রিকায় পড়লাম, একজন নোবেল বিজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিড সে এটার ভয়ঙ্কর সমালোচনা করছে, বলছে এটা মারাত্মক ভুল, সবাই এটার পূজা করছে। আর গতকালকের পত্রিকায় দেখেন সে করছে এটা সাংঘাতিক ভুল, এটা এর কোন ফায়দা নেই। সে বলতেছে জাপান করে নাই, জার্মান করে নাই, সুইডেন করে নাই, তারা বিকল্প অন্য ব্যবস্থা নিচ্ছে, অন্য ব্যবস্থা নিচ্ছে, মেডিসিন দিয়ে জীবাণু মুক্ত করো এই ধরনের ব্যবস্থা নিচ্ছে। তো তাদের কি ক্ষতি হয়েছে? তাদের দেশে তো লোক কম মরছে। সে পরিষ্কার লিখছে যারা কঠিন ভাবে লকডাউন দিছে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই বিজ্ঞানী বলছে, মাইকেল লেভিড গতকালকার পত্রিকা দেখে সে এটাকে টোটাল ভুল বলছেন, এটা কোনো পদ্ধতি না। সে বলছে অর্থনীতি চাকা ঘুরবে, সব কাজ চলবে, আবার সাবধানতা অবলম্বন করতে হবে, এটা হল নিয়ম, সমস্ত কাজ চলবে। লকডাউন মানে কি? লকডাউনের তর্জমা আমি করি যে সুস্থ মানুষকে ঘরে আটকায় অসুস্থ বানানো, এমন শেষ হয়নি তর্জমা। এবং গরিব মানুষদেরকে ঘরে আটকায় ফকির বানায় ত্রাণ দেওয়া। গরিব মানুষ যে রিক্সা চালায় খেতে পারত তারে ঘরে আটকায় ফকির বানাইছে, ফকির বানায় ত্রাণ দিচ্ছে। সেই আব্দুল আলিমের সেই গান, তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে দাঁড়ো, তুমি ফকির বানাই দিছ, তুমি ত্রাণ দিচ্ছ, কি দরকার ছিল এই নাটকের। এবং সে বলছে যারা লকডাউন দেয় নাই বিশ্বের মধ্যে ওই দেশগুলো বুদ্ধিমান, লকডাউন দেয় নাই তারা বুদ্ধিমান, আর বাকিগুলো হলো ওই অন্যদের দেখছে, নিজের মাথায় কিছু নেই, অন্যদের দেখছে অনুসরণ করছে, অন্ধ অনুকরণ, বাকিরা হলো অন্ধ অনুকরণ করছে। এই কথাটা আমি দুই মাস ধরে কইতে আছি, দুই মাস ধরে আমি কইতেছি এগুলো বেকার, এর কোনো ফায়দা নেই, খালি ক্ষতি আছে। এখন শুরু হলো বিজ্ঞানীরা মন্তব্য করে, তাহলে কোরআন কত আগায় আর বিজ্ঞান কত পিছায় আপনারা দেখেন। আমি তো দুই মাস ধরে কইতেছি যে এগুলো বেকার, কোন সংক্রামক নেই, কিন্তু তখন পর্যন্ত কোন বিজ্ঞানী মুখ খুলে নাই। এখন বিজ্ঞানীরা মুখ খুলতে আরম্ভ করছে, এটা বেকার। এবং সে বলছে যারা যত কঠিন দিছে তাদের তত বেশি ক্ষতি হয়েছে, তাদের দেশে তত বেশি মরছে। ক্লিয়ার বলছে, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়। আরে বিজ্ঞানীরা কি বলবে, রসুল ছিলেন সবচেয়ে বড় বিজ্ঞানী, রসুল তো বড় বিজ্ঞানী আর কেউ নেই। এই কয়েক বছর আগে 2016 দিকে জাপানি এক বিজ্ঞান সে নোবেল পুরস্কার পাইল মেডিকেল সায়েন্সের উপরে 2016-তে। কি কথার উপরে? সে বলল যদি কোন ব্যক্তি প্রত্যেক মাসে 2-3 দিন উপবাস থাকে, 2-3 দিন উপবাস থাকে, তাহলে তার শরীরের যে সেলগুলো দুর্বল হয়ে গেছে এগুলো সবল হয়ে যাবে, এবং যেগুলো নষ্ট হয়ে গেছে ওখানে নতুন সেল তৈরি হবে, তখন তার ক্যান্সারের ঝুঁকিও কমবে এবং স্বাস্থ্য ভালো হবে এবং তার যৌবন দীর্ঘায়িত হবে এবং বার্ধক্য অনেক পরে আসবে, বার্ধক্য অনেক পরে আসবে। এই জাপানি বিজ্ঞানী এই কথাটা আবিষ্কার করছে, করেছে, নোবেল বিজয়ী হয়ে গেছে। অথচ মাসে তিন দিন উপবাস রোজা, এ তো আপনার আমার নবী 1500 বছর আগে বলে গেছে, ওই রোজার নাম হলো আইয়ামে বীজ, আইয়ামে বীজ, মাসে তিন দিন রোজা রাখা, যেটা বলেছে নোবেল বিজয়ী হয়ে গেল। অথচ সেটা ইসলামে আগেতে রয়ে গেছে, ইসলাম অনেক অ্যাডভান্স, আর মানুষ যা গবেষণা করে তা অনেক পরে, তাও অসম্পূর্ণ। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আমরা লাইলাতুল কদর তালাশ করার জন্য চেষ্টা করব। এক নম্বরতে এতেকাফ, দুই নম্বর ছিল নফল এতেকাফ, রাত্রে এসে থাকা, এটা জানি না সরকার কি অনুমতি দিবে না পিটাইতে আরম্ভ, শুধু রাতগুলো বসতে থাকা, শুধু রাতগুলো, সেও লাইলাতুল কদর পাবে। তিনটা সুরত আছে, আটটা সুরত আছে, যদি তার ইশার নাম জামাত আর ফজরের জামাত না ছোটে তো সেও লাইলাতুল কদর পেয়ে গেল। ইশার জামাত আর ফজরের জামাত কোন ব্যক্তি না ছোটে, কারণ এক হাদিস আসছে, ইশার নামাজ যে জামাতে পড়লো সে অর্ধেক রাত্র নফল নামাজ পড়ার সব পাইল, আর পুরা রাত যে নফল নামাজ পড়লো, ফজরের নামাজ যে জামাতে পড়লো সে সম্পূর্ণ রাত নফল নামাজের সব পাওয়া গেল। তাহলে এই দুটো জামাতে পড়লে দেড় রাত নফল নামাজের সব হয়, কয় রাত? এই লোকটাও লাইলাতুল কদর থেকে মাহরুম হবে না। তবে কোন একটার মধ্যে আমাদের থাকা উচিত, কারণ যে কোনটার মধ্যে থাকলো না তার জন্য রাসূলুল্লাহ বদদোয়া করছেন, যে এর মতো পোড়া কপালি আর কেউ নেই, রাসূলুল্লাহ বদদোয়া করছেন, বদদোয়া নিব না রাসূলের দোয়ার মধ্যে থাকবো, ঠিক রমজান চলে গেল মাগফিরাত পাইল না তার জন্য বদদোয়া করছেন, রমজান চলে গেল মাগফিরাত পাইল না তার জন্য বদদোয়া করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, লাইলাতুল কদরের কোন একটাই জন্য আমরা অবশ্যই থাকি, আল্লাহুম্মা আমিন। রোজাতে আমাদের কিছু ভুল হয়, এটা আরো আগে বললে ভালো হতো, যেমন অনেকে নিয়ত করে নাওয়াইতুন আসুমা গদাম মিন শাহরে রমাজান, করে না? আগের যুগে এটা লিখত, কারণ এলেম কালাম ছিল না এদেশে, আলেম ওলামা ছিল না, তখন কোন মূর্খ লোক এটা লিখে দিছে, সবাই ওইটা মুখস্থ করছে, এটা মুখস্থ করছে। এখানে গদান আছে, গদান মানে আগামীকাল, তারপরে আগামীকালকে রোজার নিয়ত আজকে করতেছেন কেন? আপনি আজকে তো আজকে রোজার নিয়ত করবেন, আপনি যে রাত্রে সাহারি খাইতেছেন ওটা আজকের রাত, ইসলামে রাত আগে আসে দিন পরে আসে, ওই রাতটা তো আজকের রাত, আজকের রাত, আমাদের বাংলা পরিভাষা গলত, আমরা আজকে রাত্রিও বলতে দিই কালকে দেখা করো, ওটা কাল কোথায়? ওটা তো আজকের রাত, ওটা তো কি আজকের রাত, তাহলে গদাম বলা যাবে না, বলেন নাওয়াইতু সিয়াম আল ইয়াউম, নাওয়াইতু সিয়াম আল ইয়াউম, আমি আজকে রোজার নিয়ত করলাম, এই নিয়তটা আধা দিনের আগে করতে হবে, বেলা 11টার আগে করতে হবে, তা না হলে আপনার রোজা সহি হবে না, রোজা সহি হবে না। অনেকে কিন্তু এই ভুলের মধ্যে আছে, গদাম কয়ে কয়ে নিয়ত করতেছে, আগামীকালকে রোজার নিয়ত করতেছে, আজকে যে রোজা রাখতেছে তার কোন নিয়ত নেই, তার কোন নিয়ত নেই, তাহলে কি হলো, কত বড় জ্বালা। তারপরে ইফতার খাওয়া শুরু করতে হবে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ পড়ে ইফতারি খাওয়া শুরু করতে হবে। ইফতারি খাওয়া শেষ হলে দুটা দোয়া পড়তে হবে, একটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু, এটা। আরটা হলো যাহাবা জামাউ আফতাল্লাতিল উরুক ওয়াসাবাত আল আজরু ইনশাআল্লাহ। কিন্তু আমার দেশে প্রায় লোক ওই পরে যে দোয়াটা পড়তে হবে আল্লাহ বা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু, এটা আগাই লয়ে এসেছে, আগে নিয়ে আসছে। তো আগে আনলে তো হাদিস অনুযায়ী হলো না, আপনি জুমার নামাজ আগে পড়লেন খুতবা পরে দিলেন, ঈদের মতো জুমার নামাজ হবে, নামাজ আগে নিয়ে আসছেন আর খুতবা পরে নিয়ে গেলেন, হবে? ওখানে তো এই অবস্থা, নিয়ত তো গলত, ওই দোয়াটা তো পড়তে হবে পরে। তারপরে কোথাও দেখা যায় তারাবিতে চার চার রেখাত পরে মোনাজাত দেয়, চার চার রেখাত পরে কি দেয়, গলত তরিকা, হাদিস কোরআনে নেই। ৩০ রেখাতের মাথায় একটা মোনাজাত আছে, ৩১ করতেছি, ২০ রেখাতের মাথায় একটা মোনাজাত আছে, চার রেখাতের মাথায় কোনো মোনাজাত নেই। আর কেউ কেউ কি করে, চার রেখাতের মাথায় যখন বসা হয় তো সুবহানাল মুলকি ওয়াল মালাকুত নামে একটা দোয়া পড়ে, তো সবাই মুখস্থ করছে, আমরা সবাই জানেন, কিন্তু এই দোয়াটা কোরআনেও নেই হাদিসেও নেই, কে আবিষ্কার করলো? যেটা কোরআনেও নেই হাদিসেও নেই সেই দোয়া মুখস্থ করার জন্য কত কষ্ট আপনারা করছেন, মাথায় পড়তে পারে না, তারাবি হবে না, গলত জিনিস, বেবুনিয়াদ ভিত্তিহীন জিনিস। আপনি বসে বসে দুরূদ শরীফ পড়েন, আপনি বসে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম পড়েন, তো বুখারি শরীফের হাদিস, যেটা হাদিস কোরআনে আছে এটা পড়েন, এই বানানোটা পড়তেছেন কেন? তো ইয়া নবীর মতো ইয়া নবীর সালাই মালাইকা ওইরকম মানানো জিনিস, এটা ওটা যেন মানানো, হাদিস কোরআনে নেই, এই সুবহানাল মুলকুল মালাকুত এটাও বানানো, এগুলো বাদ দিয়ে দিতে হবে। যাকাতের দুই একটা মশলা আরো বলতে চাইছিলাম, তার মধ্যে একটা এই, অনেকে কারো কাছে টাকা পাবে কিন্তু উসুল করতে পারতেছে না, টাকাটা উসুল করতে পারতেছে না, তখন করে কি, এটা জাকাত থেকে কেটে দেয়, যা উসুল জোর হইতেছে না, জাকাত থেকে কেটে দেয়। এই জাকাত থেকে কেটে দিলে আপনার জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না, জাকাত তো মালিক বানাইতে হয়, এখন আপনি কিসের মালিক বানাইলেন, নিঃশর্ত মালিক, কিসের মালিক বানাইলেন, কর্জ দিয়েছেন আগে, এখন কিসের মালিক বানাইলেন, জাকাত আদায় হবে না। হ্যাঁ, এতটুক করতে পারেন তাকে ডাকান, ঋণ উসুল হইতেছে না সেই লোকটাকে ডাকান, ডাকাই দরজা লাগাই দেন, দিয়ে জাকাত দেন, এই তোমাকে নিঃশর্ত মালিক বানাই দিলাম, তুই মালিক, যেখানে তা খরচ করতে পারো কিন্তু আমার ঋণটা দিতে হবে, কারণ তুমি কিন্তু টাকা নেই বলে দিতে পারো নাই, এখন তো টাকা আসছে আমি দেখতেছি, এখন তো তোমার কাছে কি আছে, টাকা আছে, কিন্তু আমার ঋণটা শোধ করো, ঋণ শোধ করে দেন, এটা জাকাত আদায় হয়ে গেল, নিঃশর্ত ভাবে মালিক বানাই দিচ্ছে, তারপরে আপনার জাকাত আপনি যেমনি পাচ্ছেন উসুল করে নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু মাফ করে দিলে, ঋণ মাফ করে দিলে যাকাত আদায় হবে না। আর একটা ভুল, অনেকে বাড়ি ভাড়া নেয়, দোকান ভাড়া নেয়, ওখানে বেশ বড় অঙ্কের টাকা অ্যাডভান্স রাখতে হয়, এটা জাকাত দেয় না। তা আমি ওরে অ্যাডভান্স দিছি, ওই এই টাকা থেকে উপকার হাসিল করতেছে, ওই দিবে, কিন্তু না, ওর তো মালিকানা হয়নি। ওকে কেমন জন্য আপনি করজ দিচ্ছেন, ওর তো মালিকানা হয়নি, মালিকানা আপনার। ব্যাংকে রাখলে যে পজিশন, অ্যাডভান্সের ওই পজিশন, কেমন জন্য টাকাটা ব্যাংকে রাখছেন, মালিকানা আপনার। কাজেই জাকাত কি করতে হবে, আপনাকে দিতে হবে। হুজুর এটা কেমন কথা হলো, টাকার উপকার নিল সে, আর জাকাত দিলাম আমি। এই জন্য তো করজের সব 20 গুণ করা হয়েছে, দানের সব 10 গুণ, আর করজ দিলে তার সব কয় গুণ, 20 গুণ। কেন, টাকা আপনার, আর উপকার নিচ্ছে কে, আর একজন। এই জন্য অ্যাডভান্সের জাকাত আপনাকে দিতে হবে, ওই যাকে দিচ্ছেন সেই বাড়িওয়ালা সে দিবে না, সে দিবে। তারপরে অনেকের ফিক্সড অ্যাকাউন্ট থাকে, থাকে না ফিক্সড অ্যাকাউন্ট, অনেকের বিভিন্ন সঞ্চয়পত্র থাকে, তো তারা মনে করে এই টাকাটা তো আমি এক্ষুনি তুলতে পারতেছি না, 10 বছর পরে তুলতে পারবো, কাজে এটা জাকাত দেওয়া লাগবে। এখন তুলতে পারবো না, কাজে আমার মালিকানা নেই, এটা ভুল ধারণা। সমস্ত ফিক্সড অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র যত আছে, এসব কিছু এখন ভাঙাইতে না পারেন, কয়েক বছর পরে পারবেন, কিন্তু প্রত্যেক বছর ওই টাকার উপরে আপনাকে জাকাত দিতে হবে, ওই টাকার উপরে জাকাত দিতে হবে, তা না হলে হাশরের ময়দানে কঠিন কঠিন আজাব, আপনার গলায় সাপ পেঁচাই দেওয়া হবে, দুই মুখ গলা, এই দুই গালে কামড়াবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার মান, আমি তোমার সম্পদ, মজা চাকো, মজা চাকো। সেই জন্য এগুলো জাকাত দিতে হবে। তবে মানুষ যারা চাকরি করে, তারা যে প্রভিডেন্ট ফান্ড পায়, প্রভিডেন্ট ফান্ড, ওইটার জাকাত এই মুহূর্তে দেওয়া লাগবে না। আপনার টাকা জমা হয়েছে সরকারের ঘরে, ওইটার জাকাত এই মুহূর্তে দেওয়া লাগবে না। যখন আপনার চাকরি শেষ হবে, এই ফান্ড আপনি হাতে পাইলেন, তখন কি করতে হবে, তখন থেকে জাকাত আরম্ভ হবে ওইটার। অন্য কিছু থাকলে তো আগের থেকে দিবেন, কিন্তু ওইটার জাকাত তখন আরম্ভ হবে যখন সরকার আপনাকে ফেরাই দিবে। মাঝে অনেকে লোন নেয়, তখনও জাকাত আসবে না, এটা মালিকানা হিসেবে পাওয়ার পরে জাকাত আসবে। এবং আপনাদের যাদের কাছে ব্যবসায়ের মাল আছে, তারা জাকাতের হিসাব বের করতে দেয়, ওই মালের দাম ধরবেন কিভাবে, কেনা দাম ধরলেও হবে না, ভবিষ্যতে কোন দামে বেচা হবে তা ধরলেও হবে না। জাকাত যখন হিসাব করতেছেন, তখন পাইকারি বেচতে গেলে এই মালের মার্কেট ভ্যালু কি, মার্কেট রেট কি, আপনি আজকে জাকাতের হিসাব করতেছেন, আজকে আজকে আমি এই মালটা যদি পাইকারি বেশি, মার্কেট রেট কি, এটা ধরতে হবে। কেনা মাল থেকে, কেনা দাম থেকে কম হইতে পারে, কেনা দাম থেকে বেশি হইতে পারে, কাজে কেনাটাও দেখা হবে না, আর ভবিষ্যতে কি দামে বেচবেন তাও দেখা হবে না, আজকের মার্কেট ভ্যালু দেখা হবে। আর গত সময় সপ্তাহে আমি একটা ফর্মুলা বলছিলাম, এই ফর্মুলাটা মনে রাখলে অনেক মাসআলা হল হয়ে যায়। ওই ফর্মুলাটা মনে রাখলে যে আপনি যাদের থেকে আসছেন, আপনি যাদের মাধ্যমে দুনিয়ায় আসছেন, বাপ মা দাদা দাদি নানা নানি তাদের উপর, এদেরকে জাকাত দেওয়া যাবে না। আর আপনার থেকে যারা দুনিয়ায় আসছে, আপনার থেকে আপনার ছেলে মেয়ে তাদের ঘরের নাতি নাতনির যত নিচে যাক, এই যে ব্লাড কানেকশন, আপনি কাদের থেকে আসছেন, আপনার থেকে কারা আসছে, এই দুই সিঁড়িতে জাকাত দেওয়া যাবে না। ভাই ভাইকে দেন, ভাই বোনকে দেন, বোন ভাইকে দিক, জামাই শ্বশুরকে দিক, শ্বশুর জামাইকে দিক, চাচাকে দেন, মামাকে দেন, কোন সমস্যা নেই। তবে স্বামী স্ত্রী একজন আরেকজনকে জাকাত দিতে পারে না, নফল দান করতে পারে, হাদিয়া দিতে পারে। স্বামী স্ত্রী নফল দান করতে পারে, নফল দানকে বলে হাদিয়া, জাকাত দিতে পারে। কোন অমুসলিমকেও জাকাত দেওয়া যাবে না, জাকাত আদায় হবে না। কোন অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তো বয়ানে তো সব মশলা বলা যায় না, প্রসিদ্ধ কয়েকটা বলে দেওয়া হয়, এর বাইরে আরো অনেক কথা আছে। আপনাদের যার যেটা প্রয়োজন এটা মৌখিক ভাবে জিজ্ঞাসা করে দেবেন, যার যেটা প্রয়োজন মৌখিক ভাবে জিজ্ঞাসা করে নেবেন। আর আমি গত জুমায় বলেছি, ভাই কুফুরি শক্তির পক্ষ থেকে বিরাট চ্যালেঞ্জ, কুফুরি শক্তির পক্ষ থেকে বিরাট চ্যালেঞ্জ, যে আমরা মাদ্রাসাগুলোর কুরবানির কালেকশন নষ্ট করছি, এবার লকডাউন দিয়ে রমজানের কালেকশনও নষ্ট করে দিলাম, এইবার মুসলমানরা মাদ্রাসা চালাক কেমনে চালায়, বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের উত্তর আপনাদেরকে দিতে হবে, আপনার ইসলাম আপনাকে রক্ষা করতে হবে। ইসলামের ক্ষতি হলে আল্লাহ কাফেরদেরকে জিজ্ঞেস করবে না, ইসলামের ক্ষতি হলে আপনাকে জিজ্ঞেস করবে। একটা লীলা বোর্ডিং এ ছাত্রদের খাবার নেই, আপনার নলেজ আসলো, আপনার কাছে টাকা আছে, আপনি অ্যাডভান্স জাকাত দিতে পারতেন, অ্যাডভান্স আপনি দিলেন না, রমজানে দিব 70 গুণ। আরে রমজানে দিবেন 70 গুণ, আর ঠেকা উদ্ধার করলে কয় 70 জানেন? ঠেকা উদ্ধার করলে কয় 70 আল্লাহ জানে, রমজান থেকে অনেক সব। এই জন্য মাদ্রাসাগুলো টিকায় রাখা, মেহমানের রসুলটা কষ্ট না পায়, খুব খেয়াল রাখতে হবে মেহমানের রসুল। আজকে রসুল যদি মেহমান হইতো আপনি কি করতেন? নিজে আটা খাইল, রসুল্লাহকে বিরিয়ানি খাওয়াইতে, সেখানে তিনি এদেরকে মেহমান বলছেন, তাদের দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। এই জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাইছি, আমি যেহেতু এই মাদ্রাসার মহতামেম, দায়িত্বে আছি, এই মাদ্রাসায় লিল্লা তহবিলে 30 লাখ টাকা দরকার, জেনারেল তহবিলেও 30 লাখ টাকা দরকার, আর আমি যেখানে পড়াই ওখান তো বহুত 3 কোটি টাকা দরকার শুধু লিল্লা তহবিল। তো আমি আপনাদেরকে বলছি যে এখন যাদের তৌফিক আছে এখন দিলেন, ঠিক আছে 70 গুণ নেন, কিন্তু এখন যাদের তৌফিক নেই, যেহেতু দোকানপাট খোলে নাই, মার্কেট খোলে নাই, তারা নিয়ত রাখেন আল্লাহ যখন টাকা দিবে, হাতে যখন টাকা আসবে মসজিদ মাদ্রাসায়, আমি আগে যা দান করতাম এবছর যতটুকু পারি তার থেকে বেশি দিব। আপনারা গত জুমাতে সবাই ওয়াদা করছেন, যতটুক আমি আগে দিছি তার থেকে যতটুক পারি বেশি দিব, কম দিব না কেউ। এই নিয়ত করছেন না? আমাদের এই কুফুরি শক্তির চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, করে মসজিদ মাদ্রাসা চালু রেখে তাদের মুখ কালো করে দিতে হবে। বলাও কানি হালকা ফিরুন। আল্লাহ কোরআনে বলছেন, তারা আল্লাহর নূরকে এই মসজিদ মাদ্রাসাকে ফুৎকার দিয়ে নিভাই দিতে চায়। মসজিদ মাদ্রাসাকে ফুৎকার দিয়ে কাফেররা নিভাই দিতে চায়। আল্লাহ মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তার নূরকে আরো প্রজ্বলিত করবেন, আরো বাড়াবেন। যদিও কাফেরদের মুখ কালো হয়ে যায়, আল্লাহ নিজে করছি আমি এগুলো আরো বাড়াবো, এতে কাফেরদের চেহারা কালো হয়ে যাবে, রাগে গুসায় মরবে। আল্লাহ আমাদের বলছে তোমরা এই কথা বলো ওদেরকে, খুন বলো, মু তুমি ভয় দিকুম, রাগের চোটে মরে যাও। কোরআনের আয়াত, মু তুমি ভয় দিকুম, রাগের চোটে ফেটে মরে যাও। আর আগাইতে কইতে এতেও যদি রাগ কম না হয় তাহলে কি করবা? তাদের কথা আর আগাইতে কইছেন, ফলে আমদুদ বিসাবাবিন ইলা সামা, একটা গাছের সাথে রশি বাঁধো, আর এক মাথা তোমার গলায় বাঁধো, বাঁধে অনেক উঁচু গাছ লাগবে, কিন্তু অনেক উঁচা গাছ, এখানে রশি বাঁধতে হবে, এক মাথা গাছের সাথে আর এক মাথা কার সাথে, গলার সাথে। তারপর রশিটা কাটিয়ে দিতে কইছে, কাটে নিচে এসে পড়তে কইছে, তারপর দেখতে কইছে রাগ গেছে কিনা। দেখ কোরআনের আয়াত, আপনি আমাদের জিজ্ঞেস করেন কত নম্বর আয়াত, ফলে আমদুদ বি সামাবে নিলা সামা, এই সামাব মানে রশি, মানে সামা কয়ে উষা গাছ বোঝানো হয়েছে, উষা গাছের সাথে রশি বাঁধ, শুন মানলে এবার রশিটা কাটো, তারপর নিচে এসে পড়ো, ফলে আঙ্গুর ফলে ইউজ হিবান না কাইদ হো মায়া গিজ, তার এই তদবিরে তার রাগ কমছে কিনা। এই কাফেরদের ব্যাপারে আল্লাহ এই কথা বলছে, আমরা মসজিদ মাসে কায়েম করে হ্যাঁ কাফেরদেরকে আরো বেশি গুসা দিব, তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করব। আমরা সবাই রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।